দাও ইখলাস এমন মোরে ইলাহি,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, وعلى آلك وأصحابك يا نور الله। نويت سنة الاعتكاف। رسول اكرم صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন, من صلى علي في يوم الف مرة لم يمت حتى يرى مقعده من الجنة। যে ব্যক্তি আমার প্রতি দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত জান্নাতে নিজের ঠিকানা দেখে নেবে না। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের কতই না ফজিলত। মাত্র 1000 বার পড়তে কতক্ষণই বা সময় লাগে? আধা ঘন্টা, 25 মিনিট বা 20 মিনিট? ছোট ছোট অনেক দুরূদ শরীফ রয়েছে। আপনি যে কোনো দুরূদ শরীফ, নামাজের দুরূদ ইব্রাহিম হোক বা যে কোনো ছোট দুরূদ শরীফ যা বয়ানের শুরুতে আমরা পাঠ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও 1000 বার করে আমরা পড়ার একটা রুটিন বানিয়ে ফেলি। তো কত বড় ফজিলত যে যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতে নিজের ঠিকানা দেখে নেবে না সে মরবে না, কত বড় একটি ফজিলত। তো দুরূদ শরীফের আসলেই অনেক বেশি ফজিলত রয়েছে। তো আসুন আমরাও মহব্বতের সহিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একত্রে দুরূদ শরীফ পাঠ করি।
ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি انت شمس الضحى انت بدر الدجى انت صادر العلا انت نور الهدى يا رسول الله سلام সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের সকলকেই আরবি 1445 হিজরি নববর্ষের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আরবির নিয়ম অনুযায়ী মুহররমুল হারাম মাস থেকেই নতুন বছর শুরু হয়। নিঃসন্দেহে মুহররমুল হারাম মাসের দশম যে তারিখ, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। ইতিহাসের অনেক বড় বড় ঘটনা
এ মুহররমুল হারাম মাসের দশম তারিখে সংগঠিত হয়েছে। কিন্তু যে ঘটনাটি সম্পূর্ণ মানব জাতিকে কাঁপিয়ে তুলেছে এবং কিয়ামত পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার মধ্যে যে হৃদয় বিতারক ঘটনাটি সবচেয়ে বড় দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করেছে, সেই মহান কারবালার ঘটনাটিও মুহররমুল হারাম মাসের দশম তারিখে সংঘটিত হয়েছে, যেখানে আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতিকে তার পরিবার পরিজন সহ নির্মমভাবে শহীদ করা হয়েছে। তো সে অনুযায়ী আজ আমরা সংক্ষিপ্ত আকারে ইমামে আলী মাকাম, ইমাম তৃষ্ণায় কাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, তার শান মান ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা বেসিক ফজিলত বা শান এবং মর্যাদারও কথা বলি, তাহলে তার শান এবং মর্যাদাকে উপলব্ধি করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরামের শানকে যখন আমরা বুঝব, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে উপলব্ধি করতে পারব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আনফালের মধ্যে ইরশাদ করেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্ক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া রিযকুন করিম। এরাই হচ্ছে প্রকৃত মুসলমান, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উলাইকা হুমুল মুমিনুন হাক্ক, এরাই প্রকৃত মুসলমান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে অনেক উঁচু স্তর রয়েছে, মর্যাদা রয়েছে, ওয়া মাগফিরাহ এবং মাগফিরাতও রয়েছে, ওয়া রিযকুন করিম এবং সম্মানজনক রিজিকও রয়েছে। এই আয়াতে মুবারাকাটি সাহাবায়ে কেরামের শানে অবতীর্ণ হয়েছে, সাহাবিদের শানে। আমরা সাহাবিদের কোনো নাম নেওয়ার পর বলি না রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা পেয়েছি কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর সাহাবিদের শান এবং ফজিলত এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি, তাদের থেকে রাজি এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুশি এবং রাজি আছে। আল্লাহ তাআলা বলছেন, আমিও তাদের থেকে খুশি, তারাও আমার থেকে খুশি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে। ওয়াআদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আর আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জান্নাত, এমন বাগান, যে বাগান বা যে বাগিচার তল দেশ থেকে নহর প্রবাহিত হচ্ছে, একটি নহর প্রবাহিত হচ্ছে তল দেশ থেকে। এটা এটা কেমন, এটা গেলে জান্নাতে গেলে বোঝা যাবে যে তল দেশ থেকে আবার নহর কীভাবে প্রবাহিত হয়। ওয়া খালিদিনা ফিহা আবাদা, আর তারা সেই বাগানে, তারা সেই জান্নাতে সর্বদা থাকবে। হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটি মুসলিম শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরিমু আসহাবি, আমার সকল সাহাবায়ে কেরামকে তোমরা সম্মান করবে, ফা ইন্নাহুম খিয়ারুকুম, কেননা তারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। সকল সাহাবির ব্যাপারে প্রিয় নবী ইরশাদ করছেন। অতঃপর প্রিয় নবী আরো বলেন, খয়রু উম্মতি আল করনুল্লাদি ইয়ালুনি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হইল আমার যুগের লোকেরা, যারা আমার যুগ পেয়েছে, যারা আমাকে পেয়েছে তারা সবচেয়ে উত্তম। ফুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর আমার যুগের পর যারা এসেছে তারা সবচেয়ে উত্তম। ফুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তাদের পরে যারা এসেছে তারা উত্তম। এখানে প্রিয় নবী কিন্তু একটা স্তর, একটা স্তরের মাত্রা বয়ান করে দিয়েছে যে ফজিলতের স্তর শুরু হবে প্রিয় নবীর যুগ থেকে। যারা প্রিয় নবীর যুগ পেয়েছে তারা সবচেয়ে উত্তম সাহাবি, প্রিয় নবীর যুগের পর যারা আসছে তারা আবার সবচেয়ে উত্তম এই উম্মতে মুহাম্মাদের মধ্যে, তাদেরকে আমরা বলি তাবিঈন। আচ্ছা, তাবিঈনদের পরে যারা আসছে আল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসছে এরা হচ্ছে আবার উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে উত্তম। এভাবে করে যেতে থাকবে দিন বা দিন। আপনাদের মন খুশ করার জন্য বলছি, আপনারা উত্তম আপনাদের পরবর্তীদের থেকে, আপনারা সকলেই উত্তম আপনাদের পরবর্তীদের থেকে। কারণ যে যত পূর্বে আসে, যে যত বেশি প্রিয় নবীর যুগ কাছে পেয়েছে, আমরা 1400 বছর পিছায় আছি প্রিয় নবী থেকে। তো যারা 1500 বছর পর আসবে, আমরা তাদের থেকে উত্তম, কারণ আমরা প্রিয় নবীর যুগ একটু কাছে পেয়েছি। এটা প্রিয় নবী এই হাদিসে মোবারকাতে বুঝিয়ে দিয়েছেন। অতপর প্রিয় নবী মিশকাতুল মাসাবির হাদিসের কিতাবের মধ্যে ইরশাদ করেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা, আমার যুগের লোকেরা হচ্ছে নক্ষত্রের মতো, তারকার মতো। ফাবি আইহিম ইক্তেদাইতুম ইহতেদাইতুম, তুমি এই নক্ষত্র সমূহের মধ্যে, এ সকল সাহাবাই কেরামের মধ্যে যাকে অনুসরণ করবে তুমি হিদায়ত পেয়ে যাবে। প্রিয় নবী সবাইকে বলেন, বলে যে একজন সাহাবিকেও তুমি নিজের আইডিয়াল বানাই নিবে, আর একজনকে আইডিয়াল বানায় যদি তাকেই অনুসরণ করা শুরু করে দাও, তুমি হিদায়ত পেয়ে যাবে। এই সকল হাদিসে মোবারকার মধ্যে একটা জিনিস কিন্তু কমন, প্রিয় নবী কোনো নির্ধারিত বা নির্দিষ্ট বা কোনো নির্দিষ্ট জামাতের সাহাবায়ে কেরামদের আলোচনা এখানে করেন নাই। প্রিয় নবী সকল সাহাবায়ে কেরামের মর্যাদা বয়ান করছে, চাই সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, চাই হযরত উমর ফারুকে আজম হোক, চাই হযরত আবু হুরায়রা হোক, চাই হযরত আবদুল্লাহ বিন আব্বাস হোক, চাই হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ হোক, চাই হযরত আমিরে মুয়াবিয়া হোক, যেই সাহাবি হোক না কেন, সকল সাহাবি ওই যে আয়াতে মোবারকা যা প্রথমে বললাম, এখন যে হাদিসে মোবারকা বললাম, ও সকল সাহাবি এই হাদিসে মোবারকার ফজিলতের অন্তর্ভুক্ত। তাই কোনো সাহাবির শানে বেয়াদবি করা বা কোনো সাহাবিকে ছোট মনে করা, কোনো সাহাবির ব্যাপারে বেয়াদবিমূলক কথা বলা, চাই সে যেই সাহাবি হোক না কেন, তাহলে যে ব্যক্তি এরকম করবে সে পথভ্রষ্ট। কারণ পরবর্তী উম্মতিদের কোনো অধিকার নাই যে প্রিয় নবীর যুগের লোকদের ব্যাপারে খারাপ বা মন্দ আলোচনা করবে। তাই সকল সাহাবির ব্যাপারে এই আকীদা রাখতে হবে যে সকল সাহাবি জান্নাতি, সকল সাহাবির ব্যাপারে এরা নেককার পরহেজগার। সাহাবি কাকে বলে? সাহাবি ওই ব্যক্তিকে বলে যে ইমানের সাথে, মহব্বতের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান নিয়ে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করেছে, প্রিয় নবীকে দেখেছে। কিন্তু শর্ত হচ্ছে ইমানও থাকতে হবে। কাফিরেরাও তো দেখেছে, আবু জাহেলও তো প্রিয় নবীর দিদার করেছে, মানে ইমান তো আনে নাই, সে সাহাবি না। তো ইমানের সাথে, মহব্বতের সাথে যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, দেখার সৌভাগ্য অর্জন করেছে, দিদার লাভ করেছে, সেই সাহাবি। আর সাহাবির ফজিলতের ব্যাপারে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা ইরশাদ করেছেন যে হে আমার পরবর্তী উম্মতিরা, যারা পরবর্তীতে আসবে, তোমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া। আচ্ছা, এই হাদিসে মোবারকা যা আমি বলছি এটা বুখারী শরীফের হাদিস। কোন হাদিসের কিতাব? বুখারী শরীফ, স্বয়ং সিহা সিত্তার সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারী। ইমাম বুখারী কোট করেছেন যে তোমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া আমার কোনো সাহাবীর সোয়াশের জব। সোয়াশের এখনকার যুগ অনুযায়ী বুঝে নেন, 1 কিলো, 1 কিলো বা হাফ কিলো, হাফ কেজি বা 1 কেজি, যে কোনো জিনিস, চাল, ডাল, গম বা জব, যে কোনো জিনিস সাহাবির 1 কেজি বা হাফ কেজি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া, এটা তোমাদের পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও তার অর্ধেকের সমপরিমাণও হবে না, তাদের অর্ধেকের বরাবরও হবে না। আপনার কাছে স্বর্ণ পরিমাণ পাহাড় আছে, আপনি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অবশ্যই ফজিলত পাবেন, ও ফজিলতের কোনো অবকাশ রাখে না। কিন্তু প্রিয় নবী বলেছেন আমার কোনো সাহাবি হাফ কেজি বা 1 কেজি কোনো চাল, জব, গম আল্লাহ তাআলার রাস্তায় যদি দান করে দেয়, তাহলেও তোমাদের স্বর্ণ দান করা এর সমপরিমাণ হবে না। এটা নামাজের ক্ষেত্রেও, এটা সকল ইবাদতের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রেও সাহাবিদের এমন মর্যাদা। এখন একজন মুসলমান, এই বিষয়টা আরও বুঝি, একজন মুসলমান
যে আল্লাহর ওয়ালি, যে গস নিজের যুগের কুতুব বা ধরে নেন আবদাল, নিজের যুগের অনেক বড় ফাকি ইমামে আজামের মতো বা ইমামে আজম আবু হানিফাই ধরে নেন বা ইমাম মালিকের মতো, ইমাম শাফির মতো অনেক বড় বিজ্ঞ আলিম, যার কাছে কোরআনের ইলম আছে, যার কাছে হাদিসের ইলম আছে, যে কোরআনের প্রত্যেকটা আয়াতের গভীরতায় পৌঁছে গেছে, মারেফত জানে, এমন একজন সাধারণ নেককার মুসলমান, তো এরকম একজন মুসলমান। আর অপর দিকে ধরে নেন একজন সাহাবি, এখনও সাহাবি হয় নাই, তার কাছে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো ইবাদত করার সৌভাগ্য অর্জন করে নাই, সে হঠাৎ প্রিয় নবীর দরবারে আসলো, প্রিয় নবীর দিদার লাভ করে প্রিয় নবীর উপর ইমানও নিয়ে আসলো, সাহাবির মর্যাদা পেয়ে গেল, সে কোনো ইবাদত করার সৌভাগ্য অর্জন হয় নাই, ইলমে দিনও এখনও সে অর্জন করে নাই, ইমান নিয়ে আসলো শুধু প্রিয় নবীর দিদার লাভ করে, তারপর চলে গেল, আর তার একদিন বা দুই দিন পরে তার ইন্তেকাল হয়ে গেল। এমন সাহাবিও কিন্তু আছে, ইবাদত করারও সুযোগ পায় নাই, ইলমে দিন অর্জন করারও সুযোগ পায় নাই, জাস্ট ইমান নিয়ে আসছে শহীদ, পরবর্তীতে এক দুই দিনের মাঝে তার ইন্তেকাল হয়ে গেল বা কোনো ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেল, ইবাদত করার সুযোগ পায় নাই, ইলমে দিন অর্জন করার সুযোগ পায় নাই। আর অপরদিকে এমন একজন মুসলমান যে পরবর্তীতে আসছে পৃথিবীতে আর অনেক বড় আলিমে দিন হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, গস কুতুব হয়ে গেছে, তারপরেও ওই যে সাহাবি যে একদিনের মাথায় ইমান নিয়ে এসে ইন্তেকাল করে গেল, তার পায়ের ধুলার বড় বড় হতে পারবে না, তার পায়ের ধুলার বড় বড় হতে পারবে না। আমি কোন সাহাবির ব্যাপারে বলছি? আমি ওই হযরত আব্দুল্লাহ মাসউদ, হযরত আবু হুরায়রা, ওই সাহাবিদের আলোচনা করছি না যারা প্রিয় নবীর অনেক সংস্পর্শ পেয়ে অনেক বড় আলিম হয়েছে, ওই সাহাবিদের আলোচনা করছি না, যারা রাত রাত জেগে ইবাদত করেছে ওই সাহাবিদেরও আলোচনা করছি না, যারা শত শত ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই সাহাবিদেরও আলোচনা করছি না, যে জাস্ট আসছে ইমান নিয়ে আসছে বা ওই দিনই ইন্তেকাল করে গেছে। এ যুগের গস কুতুবও ওই সাহাবির মর্যাদা পেতে পারবে না, চাই সে গসাবাক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলী হোক বা ইমামে আজম আবু হানিফা হোক, যার ফিকা শাস্ত্রকে আমরা অনুসরণ করি, ওই সাহাবির মর্যাদা পেতে পারবে না। তো সাহাবি এ মর্যাদা কেন পেয়েছে বলুন তো? সাহাবি এত বড় মর্যাদা কিসের? তার পরিবার পরিজনের কারণে, তার বংশধরের কারণে, বড় ভালো বংশ থেকে সে বিলং করে এ কারণে, তার ভালো বংশের সাথে সম্পর্ক, বা সে অনেক বড় ধনাত্ম ব্যক্তি, বা সে অনেক ইবাদত গুজার বা অনেক ইলম অর্জন করে নিয়েছে, এই কারণে সাহাবিরা এত মর্যাদা পেয়েছে? না, সাহাবিরা এত বড় মর্যাদা উম্মতে মুহাম্মাদের মধ্যে পেয়েছে যে কেউ তাদের স্ট্যাটাস পেতে পারবে না, তাদের মর্যাদা অর্জন করতে পারবে না পরবর্তীতে। এই যে মর্যাদা সাহাবি পেয়েছে, সাহাবাই কেরামগণ, এর সবচেয়ে মূল কারণ হচ্ছে অন্য কিছুই না, তারা শুধু ইমানের সাথে প্রিয় নবীকে দেখেছে, বাস এটাই। এক সাহাবির বংশধর, পরিবার পরিজন একদিকে, তার সম্পদ একদিকে, আর প্রিয় নবীকে একবার মহব্বতের সাথে দেখেছে, ইমান নিয়ে এসেছে ওই ওটা একদিকে, তার এই আমলতে আরেক দিকে। এক সাহাবি দিনের বেলায় রোজা রাখে সারা জীবন, আর সারা রাত সে ইবাদত করে, এই পুরো আমল তার একদিকে, তার ফজিলত একদিকে, তার শান মর্যাদা একদিকে, আর প্রিয় নবীকে শুধু একবার ইমানের সহিত দেখে নিয়েছে, দিদার লাভ করে নিয়েছে, এই আমলটি তার পুরো একদিকে, তার শান মর্যাদা পুরো একদিকে। যেই সাহাবিকে উঠিয়ে নেন না কেন, যে সাহাবির জীবনীকে উঠিয়ে নেন না কেন, তার পুরা মর্যাদা, তার শান, তার আমল একদিকে, আর এ সব কিছু পেয়েছে শুধু প্রিয় নবীকে একবার দেখেছে, সে ইমানের সাথে দেখে নিয়েছে, দিদার লাভ করে নিয়েছে মহব্বতের সহিত। এই সব মর্যাদার মূল কারণ যা আমি বুঝাতে চাচ্ছি, এই সব মর্যাদার মূল কারণ হচ্ছে যে ইমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেওয়া, তার দিদার লাভ করে নেওয়া, জিয়ারত করে নেওয়া প্রিয় নবীর চেহারা মুবারকের জীবিত অবস্থায় ইমানের সাথে। তো এতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা মুবারক কেমন তাও বুঝতে পারছি, যে প্রিয় নবীকে একবার জিয়ারত করে নিলে ওই ব্যক্তি উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে উত্তম হয়ে যায়, সাহাবির মর্যাদা পেয়ে যায়, আর কেউ তার ওই সাহাবির থেকেও যদি বেশি ইলম অর্জনও করে ফেলে, ওই সাহাবির মর্যাদা সে পেতে পারবে না। এমন সাহাবি আছে ইলম বেশি অর্জন করতে পারে নাই, বরং পরবর্তীতে উম্মতরা আলিম ওলামারা অর্জন করেছে, কিন্তু ওই সাহাবির মর্যাদা পাবে না। তো এই যে কারণ কি, প্রিয় নবীর দিদার, এই দিদারের জন্য এত ফজিলত, তো প্রিয় নবীর মর্যাদা কেমন, তো আমরা বুঝতে পারছি সাহাবিদের ফজিলত,
আর ফজিলতের কারণ প্রিয় নবীর দিদার। তো যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করার কারণে এক ব্যক্তি এত মহান ফজিলত পেয়ে যায়, তো যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম না দেখলে ব্যাকুল হয়ে যেতেন, যার তৃষ্ণা নিবারণের জন্য স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারক প্রবেশ করিয়ে দিতেন তার মুখে, যাকে হুজুর সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজের কোলের মধ্যে উঠিয়ে বসিয়ে নিয়ে যেতেন, যার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নিজের সেজদাকে লম্বা করে দিতেন, যাকে সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম না দেখলে অস্থির হয়ে যেতেন, যার কান্নার আওয়াজ শুনলে প্রিয় নবী মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে ফাতেমা আমারকে আমারে নয়নকে কান্দাবে না, কারণ একে কান্দাইলে আমি ব্যাকুল হয়ে উঠি, সে ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা কত বেশি হবে। যাকে প্রিয় নবী বলেছেন যে হোসেনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবেসেছে, হোসেন হচ্ছে আমার সন্তান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো ফজিলত শুনুন। ও একদিকে শুধু চিন্তা করুন দিদারের কথা, দিদার করে মর্যাদা পেয়েছে, এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা শুনুন। যে ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আগমন করেন, জন্মগ্রহণ হয় যখন, তো সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মুবারকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান মুবারক দেন, প্রিয় নবী আজান দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জন্মগতভাবে আল্লাহর ওয়ালি, আল্লাহর নেক বান্দা, মাতৃগর্ভে থেকেই আল্লাহর নেক বান্দা, যার কলব যার হৃদয় পরিষ্কার পরিচ্ছন্ন নুরানি, এমন সন্তান যখন পৃথিবীতে আসলো তো তার কান মুবারকে সর্বপ্রথম আজান দিয়েছেন সকল নবীদের সর্দার। কান মুবারকে আল্লাহ তাআলার নাম শুনেছে সকল নবীদের সর্দারের মুখ থেকে, তার অবস্থা কি হবে? আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি করলেন? যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন কিন্তু কোনো মিষ্টি জাতীয় জিনিস তার মুখে দেওয়া হয়, মধু দেওয়া হয় বা কেউ খেজুর দেয়, কেউ চিনি দেয়, সামান্য কিছু একটা মিষ্টি জাতীয় তাকে একটা টেস্ট দেওয়া হয় আঙ্গুল দিয়ে, দেয় না বাচ্চাদেরকে দেওয়া হয়। আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এই মিষ্টি জাতীয় জিনিস হিসাবে কি দিলেন জানেন? নিজের জিহ্বা মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে প্রবেশ করে দিয়েছিলেন। কি মহব্বত! এর চেয়ে মিষ্টি আর কি হবে? এর চেয়ে মিষ্টি আর কি? প্রিয় নবীর লোয়াবে দাহান মুবারক, প্রিয় নবীর থুতু মুবারক, তা চুষছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের সাথে সাথে। আর তার ঠিক সাত দিন পরে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হুসাইন রাখলেন এবং তার আকিকা করালেন। অর্থাৎ এক বাচ্চা জন্মগ্রহণ করার পর তার পরিবার পরিজন তার জন্য যা কিছু করে, বাবা মা যা কিছু করে, এই সব কিছু নিজে থেকে প্রিয় নবী করেছেন। এত বেশি মহব্বত, এত বেশি ভালোবাসা, যার আগমনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দ উদযাপন করেছেন, সেই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে এত নির্মমভাবে শহীদ করা হয়। এই ইয়াজিদ বাহিনীদের মাথায় এই জিনিসটা আসে নাই যে তারা কাকে হত্যা করছে, কাকে শহীদ করছে, কাকে কষ্ট দিচ্ছে তারা। আরও শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া কত বড় অপরাধ, ইমামে আলী মাকামকে কষ্ট দেওয়া কত বড় অপরাধ শুনুন। হাদিসে মুবারাকাতি নুজাতুল মাজালিসের মধ্যে এসেছে, আর ইমাম নাসাফি যিনি তাফসিরে মাদারিক, অনেক বড় একটি তাফসির তাফসিরে মাদারিক, এটি ওলেমায়ে কেরামের স্তরের যারা রয়েছে ওরা বুঝতে পারবে তাফসির, আপনারা সাধারণ মানুষরা হতে পারে শুনেন নাই। তাফসিরে মাদারিক বিখ্যাত একটি তাফসির, ওলেমায়ে কেরামগণ জানে তাফসিরে মাদারিক এবং কানজুদ দাকায়েকের লেখক ইমাম নাসাফি, তিনি এই হাদিসে মুবারাকা রিওয়ায়ত করেছেন, তাছাড়া নুজাতুল মাজালিসের মধ্যেও আছে। একদা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনই একটি ফলকের উপর কিছু লেখে একে অপরকে জিজ্ঞেস করতে লাগলেন, বলতে লাগলেন যে আমার লেখা বেশি সুন্দর, আমার লিখনই বেশি সুন্দর, হ্যান্ডরাইটিং বেশি সুন্দর ফলকের উপর। পূর্বেকার সময় পেজ বা কাগজের আবিষ্কার তখনও হয় নাই, মানুষ পাথর বা কাঠের কোনো একটি ধাতুর উপর তারা লেখালেখি করত। তো ফলকের উপর তারা দুজন কিছু লিখে এভাবে বলতে লাগলেন, তো সিদ্ধান্তর জন্য কার হ্যান্ডরাইটিং, কার লেখা, কার লিখনই সুন্দর, এটা সিদ্ধান্ত করার জন্য প্রথমে তারা যায় হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নিজের পিতার কাছে গিয়ে বলে, হে আমাদের পিতা, বলুন তো কার লেখা সুন্দর, হাসানের না হুসানের, মানে আমার নাকি তার? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো চিন্তা করলেন, যদি হুসাইনের লেখাকে সুন্দর বলি হাসান কষ্ট পাবে, হাসানের হ্যান্ডরাইটিংকে সুন্দর বললে হুসাইন কষ্ট পাবে। তাই তিনি বললেন যে একটা কাজ করো, তোমাদের মায়ের কাছে যাও, মা ফাতেমাতে জোহরার কাছে, তোমাদের মায়ের কাছে যাও, তিনি সিদ্ধান্ত দিবেন কার লেখা সুন্দর। মা ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে তিনিও একই কথা চিন্তা করলেন, কার লেখা সুন্দর বলবো, দেখুন একটুও কষ্ট দিতে চাচ্ছে না কাউকে। তো বললেন একটা কাজ করো, তোমাদের নানা জানের কাছে যাও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নানা জানের কাছে যাও, তিনি সিদ্ধান্ত দিবেন তোমাদের মধ্যে থেকে কার লেখা সুন্দর। এটা তাদের ছোটকালের ঘটনা যা আমি এখন বলছি, হাদিসে মোবারাকাতে। তো এখন তারা দুজনই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তশরিফ নিয়ে আসেন, বলে নানা জান বলেন আমার হাসানের সুন্দর না হুসাইনের সুন্দর। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুই জাহানের সর্দার, যিনি সকল জাহানের সিদ্ধান্ত নেন, মুসলমানদের মাঝে সিদ্ধান্ত করান তিনি, সবচেয়ে বড় জ্ঞানী, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন, সব নবীদের চেয়ে বেশি জ্ঞান দান করেছেন, তিনিও চিন্তা করছেন আমি যদি কারো লেখাকে সুন্দর বলে দিই তো আরেকজন তো কষ্ট পাবে। তো তিনি বলেন একটা কাজ করি, জিবরিল আমিন আলাইহিসসালাম তোমাদের সিদ্ধান্ত দিবেন কার লেখা সুন্দর। তো জিবরিল আমিন আলাইহিসসালাম প্রিয় নবীর বলাতেই সব ফেরেশতা তো প্রিয় নবীর খাদিম, তো প্রিয় নবীর বলতে দেরি, ডাকতেও হয় নাই, হযরত জিবরিল আমিন আলাইহিসসালাম সাথে সাথে আসমান থেকে অবতরণ করেন এবং বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি জিবরিল না, বরং আল্লাহ তাআলা এর সিদ্ধান্ত দিবেন যে কার লেখা বেশি সুন্দর। তো আমি আল্লাহ তাআলার নির্দেশে জান্নাত থেকে একটা তুফাহ নিয়ে এসেছি, তুফাহ, তুফাহুন আরবি শব্দ, একটা শব্দ যার অর্থ হচ্ছে আপেল, বাংলা ভাষায় আমি আপেলই বলছি, আপেল, এটা একটা ফল। তো আমি আল্লাহ তাআলার নির্দেশে জান্নাত থেকে আপেল নিয়ে এসেছি, জান্নাতের আপেল। তো আমি এই ফলককে নিচে রেখে, দুটি ফলককে নিচে রেখে উপর থেকে আপেলটি নিক্ষেপ করব। তো যার উপরে এই আপেলটি পড়বে, যার লেখার উপর, ধরে নিতে হবে আল্লাহ তাআলার কাছে তারই লেখনই সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি প্রিয়, এটাই নির্ধারিত হইল। ফলককে রাখা হইল দুইজনের লেখাকে, হযরত জিবরিল আমিন আলাইহিসসালাম এখন আল্লাহ তাআলার, যার উপর পড়বে মানে আল্লাহ তাআলার কাছে তার লেখা পছন্দ, এটাই তো, যার উপর পড়বে মানে আল্লাহ তাআলা তার লেখাকে পছন্দ করেছেন। তো আপেল তিনি জিবরিল আমিন আলাইহিসসালাম উপর থেকে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলার কি শান দেখুন, ওই আপেল নিজে নিজে পতিত অবস্থায়, এখনও পতিত হয় নাই, ওই পতিত অবস্থায় আপেল দুই টুকরো হয়ে দুইজনের ফলকের উপর পড়ে গেল, ওই আপেলের দুইটি টুকরা দুইজনের ফলকের উপর পড়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে দুইজনের লেখাই পছন্দ। দুই আল্লাহ রাব্বুল আলামিনও কোনো একজনকে কষ্ট দিতে চান না, কেউ মনের মধ্যে কষ্ট পাক এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও চায় না। আর এই আমাদের, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি দাবিরাই, যারা নিজেদের উম্মতি দাবি করে, এরাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় নাতিকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে এমনভাবে শহীদ করেছে। একদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পানের মাধ্যমে শহীদ করা হয়েছে, তো অপরদিকে ইমামে আলী মাকামকে নির্মমভাবে পরিবার পরিজন সহ ক্ষুধার্ত রেখে, তৃষ্ণাক্ত রেখে তিন দিন যাবৎ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কার জন্য হয়েছেন? আমাদের জন্য হয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য হয়েছেন। একটি প্রসিদ্ধ হাদিসে মুবারাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনান হুসাইন, যে এ হুসাইন তুমি আমার থেকে, হুসাইন তুমি আমার থেকে আর আমিও তোমার থেকে। এটা প্রিয় নবীর হাদিস যে তুমি আমার থেকে আমি তোমার থেকে। এই হাদিসে মুবারাকার ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম কোন বড় বড় কথা লিখেছেন যে এটা তো বোঝা আসে যে হুসাইন হুজুর থেকে, হুসাইন প্রিয় নবী থেকে, এটা তো স্পষ্ট, বাবা মা থেকে তো সন্তান, সন্তান থেকে আবার তাদের সন্তান, এটা তো স্পষ্ট। একটা গাছ, গাছ থেকেই তো শাখা প্রশাখা হয়, গাছ থেকেই তো পাতা বের হয়, গাছ থেকেই তো ফলমূল বের হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন বংশধর, নাতি, এটা তো স্পষ্ট। কিন্তু প্রিয় নবী যে বললেন হুসাইন আমি তোমার থেকে, এর মানে কি?
আমি তোমার থেকে, এর অর্থ কি? এর অর্থে মুহাদ্দিসিনে কিরামগণ ইরশাদ করেছেন, এ হোসেন, আমার মাধ্যমে তুমি তো পৃথিবীতে চলে আসলে, এখন তুমি আমার পরে এ দীন এ ইসলামের হেফাজতের জন্য, উম্মতে মোহাম্মদীকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য, উম্মতে মোহাম্মদীকে ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর জন্য এবং আমার দিক নির্দেশনা আমার উম্মতে মোহাম্মদী পর্যন্ত সঠিকভাবে নির্ভুলভাবে পৌঁছানোর জন্য তুমি যে নিজের সব কিছু উৎসর্গ করে দিবে, এর মাধ্যমে তুমি আমার স্মরণকে জীবিত রাখবে, এর মাধ্যমে উম্মতে মোহাম্মদী পর্যন্ত তুমি আমার সঠিক বার্তাকে পৌঁছিয়ে দিবে। তো এই হিসাবে আমিও তোমার থেকে হইলাম, যেহেতু আমার স্মরণ তোমার মাধ্যমে সামনের দিকে যাবে। যদি ইয়াজিদ খলিফা হয়ে যেত, আমিরুল মুমিনিন হয়ে যেত, তাহলে তো আজ আমরা ইসলাম যেভাবে পেয়েছি ইসলাম আর সেভাবে পেতাম না। একজন মদ্যপায়ী ব্যবচারী যে মহিলাদের সামনে নাচ গান দেখে বসে বসে, না বেনামাজি হারামকে যে হালাল, হালালকে যে হারাম করে, আরও বড় বড় তার কারনামা রয়েছে। এমন একজন ব্যক্তি যখন মুসলিম সাম্রাজ্যের আমির হয়ে যেত, খলিফা হয়ে যেত, তখন আজকে আমরা ইসলাম এভাবে পেতাম? এটারই তো সব মূল বিষয়। এর জন্যই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে সমর্থন করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই জিনিস চেতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটাই ইচ্ছা ছিল, আর তা হচ্ছে আমার নানা জানের পরে আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, আমার বাবা মাওলা আলী যেভাবে করে মুসলিম সাম্রাজ্যকে পরিচালনা করেছে, তাকওয়া নিয়ে, নামাজি নিয়ে, ইবাদত নিয়ে, রিয়াজতের সাথে যেভাবে ইসলামকে ছড়িয়েছে, এইভাবেই যেন এই মুসলিম উম্মতের খলিফারা যেন ইসলামকে পরিচালনা করতে থাকে। কিন্তু ইয়াজিদের মধ্যে তিনি সেই জিনিসটি পান নাই, ইয়াজিদের মধ্যে সেই জিনিসটি ছিল না, বরং আরও খারাপ অবস্থা ছিল। তো কীভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে সমর্থন করবেন? এটা সম্ভবই না। তো যাই হোক, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আগামী সপ্তাহে আরও ইনশাআল্লাহ আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনা এবং ধৈর্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এবং মহব্বত যেন দান করে দেয়। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাস এমন মোরে।